الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدرسة চ্যানেল দর্শক শ্রোতা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শুরু করছি, যার নাম হচ্ছে ওলি আল্লাহ এর স্মরণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ওলি নেককার বান্দা যারা রয়েছেন তাদেরকে স্মরণ করতে গিয়ে তাদের আলোচনা করার সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের বিশেষত হয়ে থাকে। তাদের বিভিন্ন জীবনের ঘটে যাওয়া ঘটনা নিয়ে, তাদের জীবনে যা আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয় রয়েছে সে সকল ঘটনাসমূহ, এবং আলহামদুলিল্লাহ কোরআনে পাকের এবং হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ওলিদের শান ও মান নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনা হয়ে থাকে। তো অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ লিয়াস আত্তার কাদেরী দামত বারকাতুহুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত প্রত্যেকটা রিসালা প্রত্যেকটা কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি লিখে থাকেন। সেরকম একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকমই উঠে এসেছে যে আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তাক অবস্থায় তোমাদের মধ্যে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে, এবং কঠিন কিয়ামতের দিনে নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে থাকার সৌভাগ্য যে দুনিয়াতে তাক অবস্থায় বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি আল্লাহ স্মরণে অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে আল্লাহ পাকের ওলির বিষয় আমরা আলহামদুলিল্লাহ নিয়ে থাকি ইনার জীবন সম্পর্কে শোনার জন্য, আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে মোবাইল লিগে দাওয়াত ইসলামীকে। সেই সুবাদে আজকে মাশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোবাইল লিগে দাওয়াত ইসলামী এবং বাংলার হোস্ট হিসেবে মাশাআল্লাহ আপনাদের যাকে বেশিরভাগই দেখতে পান আমাদের জাকির হুজুরকে। হুজুর কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ শুনবো এবং সেই বিষয় সম্পর্কে অনেক কিছু শুনবো জানবো ইনশাআল্লাহ। তো আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আর নাত প্রবেশনকারী ইসনাইব মাশাআল্লাহ উপস্থিত থাকেন, সে সুবাদে আজকে মাশাআল্লাহ আমাদের মিনহাজ ভাই উপস্থিত হয়েছে। মিনহাজ ভাই আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, এবং আমাদের আজকের দর্শককে মাশাআল্লাহ আপনি প্রথমে কোন নাত শরীফ বা কালাম শোনাবেন তো আপনার দিক থেকেই শুরু করবেন ইনশাআল্লাহ ডান পাশ থেকে মাশাআল্লাহ। মিনহাজ ভাইয়ের দিকে আগাবেন ইনশাআল্লাহ।
খুবই প্রসিদ্ধ একটি কালাম
কয়া হবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হবিব আল্লাহ। জীবনে হবে কি তোমার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়ে হয়েছি আমি গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে বালে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মদিনার ওই ছবি সদা যেন থাকে মনে, 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 স্মরণ প্রিয় নবী সদা যেন থাকে মনে, সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার, সুযোগ যদি আমি পেয়ে যাই কন্নরত কাফেলা নিয়ে যাব মদিনায়, কন্নরত কাফেলা নিয়ে শরণ প্রিয় নবী যেন থাকে হৃদয়ে, প্রশ্ন করি ফেরেশতা যখন কবরে আসবে, প্রশ্ন করি ফেরেশতা যখন কবরে আসবে, যেন থাকে এ মুখে শরণ প্রিয় নবীর, যেন থাকে এ হৃদয়ে। যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে, যখন জানাজা আমার নিয়ে যাবে
আল্লাপাক আমাদেরকে মদিনার মোহাব্বত, মদিনার স্মরণ সদা সর্বদা হেকা আসা আল্লাপাক যদি আমাদের কবুল করত আল্লাপাকের দরকার, তো আল্লাপাক আমির আলসুল যেরকম চায়, হ্যাঁ আমির আলসুল দোয়া, আমির আলসুল চাওয়া আল্লাপাক আমাদের হকের মধ্যেও কবুল করে নিন, আমিন। দর্শক ওলি আল্লাহ সর অনুষ্ঠান চলমান রয়েছে, মাশাআল্লাহ না শরীফ শোনার সৌভাগ্য হলো, ইস্তেগাসা কালাম আলহামদুলিল্লাহ বিভিন্ন আমাদের অনুষ্ঠান মধ্যে আমরা শুনবো, আরও আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ যে মহান আল্লাপাকের ওলির বিষয় নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি হ্যাঁ, বিশেষ করে ইনার ওরুজ শরীফ কিন্তু এই মাসের মধ্যে রয়েছে, এই নয় রবিউল আখির ইনি দুনিয়া থেকে পর্দা করেন, এনার ওরুজ শরীফ ছিল আলহামদুলিল্লাহ। তো সে সুবাদে আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা, এনার জীবনে নিয়ে আলোচনা আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা আর এনার পরিচিতি, এনার বিভিন্ন ঘটনা, বিভিন্ন মাদিনীপুর এনার জীবনে থেকে পাওয়ার অনেক কিছু শিক্ষণীয় বিষয় আমাদের রয়েছে, তো আসুন শুনি আমাদের আজকের মাশাআল্লাহ আমন্ত্রিত মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের জাকির হুজুর থেকে। জি হুজুর।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজ মহান ব্যক্তির জীবনী নিয়েছেন আলোচনা করার জন্য। তিনি শুরুতেই বলে রাখি, যেহেতু আমরা চারটি সুপরিচিত মাজাহাবের সাথে আমাদের সম্পর্ক,
আচ্ছা,
আর আমরা যেহেতু হানাফি, আর বাকি যে তিনটি মাজাহাব রয়েছে সেই মাজাহাবকেও আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, অন্য মাজাহাবকেও আমরা মানি, কেননা এই চার মাজাহাবের ইমামের মাধ্যমেই সঠিক কথাগুলো, সঠিক মাসআলাগুলো, সঠিক দিক নির্দেশনাগুলো সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছিয়েছে। হ্যাঁ, এর মধ্যে হানাফি মাজাহাব যে রয়েছে ইমামে আজম রহমতুল্লাহি তাআলা তার অনুসারীকেই বেশি বলা হয়েছে। আজকের যে মহান ব্যক্তির আলোচনা, তিনি হলেন হাম্বলি মাজাহাবের ইমাম।
সুবহানাল্লাহ,
এতটাও ছোট কথা নয়, এক মাজাহাবের ইমাম তিনি, কেমন মর্যাদা তার রয়েছে আর কেমন সম্মান তার রয়েছে। যদি আমি তার বংশ থেকে শুরু করি, যে সে কোন বংশ থেকে পৃথিবীতে আগমন করেছে, শাইবানি কাবিলা নামে একটি বংশ পৃথিবীতে ছিল আরব আমিরাতে, অর্থাৎ ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ আছেন কুরাইশ বংশ, এমন একটা বংশ ছিল, শাইবানি কাবিলার একটা গোত্র ছিল। সেই শাইবানি গোত্রের ছেলে ছিলেন তিনি, আর এই শাইবানি গোত্রকেও সম্মানিত গোত্র হিসেবে ওই সময় মানা হতো, এখনো মানা হয়। হয়তো আমাদের যে আমরা যে দেশে বসবাস করি বাংলাদেশে, এখানে এই শাইবানি গোত্রের তেমন চর্চা বা আলোচনা হয় না। একমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তিনি কোরাইশি থেকে আগমন করেছেন, এ কারণে কোরাইশদের এক চর্চা রয়েছে, কিন্তু শাইবানি আলোচনাটা খুবই কম হয়, এ কারণে ওই গোত্রটা বাংলাদেশ পর্যন্ত হয়তো কম পৌঁছিয়েছে। আর তিনি ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহি তাআলা, তিনি মায়ের দিক থেকেও শাইবানি ছিলেন আর বাবার দিক থেকেও, দুই দিক থেকেই তিনি শাইবানি ছিলেন। আর তিনি আবু আবদুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল ইবনে হিলাল আশ-শাইবানি রহমতুল্লাহি তাআলা থেকে তিনি পৃথিবীতে আগমন করেন। ইমাম আহমদ খাতি একজন আরব কবিলাতে জন্মগ্রহণ করেন, খাতি আরবি যাকে বলা হয়, এক হলো আরবি আর এক হলো অনারবি, ধরেন না, এক হলো আরবি যারা পাক্কা আরবি ভাষায় কথা বলে, আরবি অনারবি, আর কিন্তু ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহি তাআলা তিনি ছিলেন খাতি আরব কবিলাতে জন্মগ্রহণ করেছেন, তিনি তার বংশধারায় কোন অনারবের অনুপ্রবেশই করতে পারেনি, অর্থাৎ অনারবে তাদের বংশের কেউ ছিলই না, তার বংশগত ভাবে তারা আরবি ছিলেন তারা। এরপর বলা হয়েছে যে নাজার ইবনে মাআদ ইবনে আদনানের সাথে গিয়ে তার বংশধারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে।
সুবহানাল্লাহ,
বুঝা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে তার বংশ মিলিত রয়েছে।
সুবহানাল্লাহ,
ইমাম আহমদ তার ঐতিহ্যবাহী পরিবার থেকে আত্মসম্মানবোধ, সিদ্ধান্তের দৃঢ়তা, ধৈর্য, কষ্ট সহ্য করা, সুদৃঢ় ও মজবুত ইমান ইত্যাদি মহান গুণাবলীর দীক্ষ পান করে। তিনি বেড়ে ওঠার সাথে সাথে তার মাঝে এসব গুণাবলীও বৃদ্ধি পেতে থাকে। তখন তিনি নানা সংকটময় পরিস্থিতির মুখোমুখি হন এবং এসব গুণাবলী তার চরিত্রে অতি উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। পরিবারের পক্ষ থেকেই তিনি আত্মসম্মানবোধ শিখেছেন, সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা শিখেছেন, ধৈর্য শিখেছেন, কষ্টের মধ্যে ধৈর্য ধরা শিখেছেন এবং সুদৃঢ় ও মজবুত ইমান, তিনি কি একটা ইমান যে কি বিষয়ে, এটাও তিনি তার পরিবার থেকে শিখেছেন। এ কারণে পরবর্তী জীবনে যখনই তার সামনে কষ্ট দুঃখ যাই আসছে, অনেক পরীক্ষা তার উপরে আসছে, অনেক কষ্ট আসে তার উপরে, সবকিছু তিনি মোকাবেলা করেছেন এই সকল উত্তম চরিত্রের মাধ্যমে, এটাই বলা হয়েছে কিতাবের মধ্যে। তিনি তার জন্মের ডেট জানিয়ে পরে ইনশাআল্লাহ আপনার কাছে আসবো, আপনাকে দিয়ে দেবো। তিনি জন্ম অর্থাৎ শৈশব 168 হিজরি সালের রবিউল আউয়াল মাসে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন। তার মা তাকে যখন গর্ভে ছিলেন তখন তিনি বাগদাদে আসেন, তার জন্ম হয় বাগদাদে। যখন তিনি মায়ের গর্ভে ছিলেন তার মা তাকে নিয়ে গর্ভে নিয়ে বাগদাদে চলে আসেন এবং সে দুনিয়াতে আগমন করেন বাগদাদ শহরে।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান, কত সুন্দর মাশাআল্লাহ পরিচিতি সম্পর্কে আমাদের আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার সম্পর্কে জানার সৌভাগ্য হলো। এবং এই বিষয়টা মাশাআল্লাহ ইনার বংশ পরম্পরার যে বিষয়টা, এমনকি ইনার বংশ সম্পর্কে এবং পরিবার সম্পর্কে আমাদের খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন আমাদের মুবালিকে দাওয়াত ইসলামে মাশাআল্লাহ। এবং তিনি এটাও বলেছেন যে আসলে ইনার বংশ থেকে যে আসলে পারিবারিক যে শিক্ষাটা পেয়েছিল, যে একজন মানুষ আসলে দুনিয়াতে যখন বসবাস করতে যায় তখন তার সামনে বিভিন্ন বাধা বিপত্তি আসে, কিন্তু সেই বাধা বিপত্তির শিক্ষাগুলো কিন্তু আগে থেকে পরিবার থেকে সেই শিক্ষাটা তিনি পেয়েছিলেন, যার কারণে যখনই ভবিষ্যৎ জীবন যখন এই বাধা বিপত্তিগুলো এসেছে তখন এগুলো ইনার কাছে খুব সাধারণ মনে হয়েছিল। আসলে পারিবারিক যে শিক্ষা না, এটা কিন্তু একজন মানুষের, একজন মুসলমান, একজন মুমিনের সারা জীবনের মধ্যে অসংখ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় রেখাপাত করে। আপনি একটা সাধারণ বাহ্যিকভাবে বাইরে যেটা আপনি শিক্ষা অর্জন করছেন এটা একটা বিষয়, নিজের পারিবারিক শিক্ষা এটা কিন্তু আসলেই নিজের আমলের মধ্যে অনেক বড় একটা এফেক্ট পড়ে, যে এটা না আমার পারিবারিকভাবে এটা আমি অভ্যস্ত আছি। অসংখ্য দিক দিয়ে জাকির
ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলার ব্যাপারে যদি আমি কিছু বলতে চাই,
জি জি,
যে সেটা তিনি রহমতুল্লাহি তাআলার এত বড় ইমাম হয়েছেন, যুগ শ্রেষ্ঠ ইমাম হয়েছেন, এক মাযহাবের ইমাম হয়েছেন, এটা এমন ছিল না কি এক স্বপ্নে পাওয়া কিছু সে হাতে নিয়ে মানুষকে পৌঁছানো, এমনটা ছিল
না।
অনেক কষ্ট, আমি তার শৈশবের কথা বলছিলাম, তার জন্ম বাগদাদে, অল্প বয়সেই তার বাবা মারা যান, অল্প বয়সে তার বাবা মারা, কিন্তু সে বড় হওয়ার জন্য, বেড়ে ওঠার জন্য, লেখাপড়া করার জন্য কারো কাছে যাননি, তার মা তার বাবার দেওয়া অর্থাৎ বংশীয় ভাবে যে সম্পত্তি পেয়েছে, থাকার একটা ঘর আর একটা অল্প জায়গা পেয়েছে যেখানে ফসল ফলত, ফসলাতি হতো। এখন দুইটা জায়গা ছিল, একটাতে ঘর ছিল আর একটা ফসল ফলতো, তাদের ফসল হতো। যে ফসল হতো তা নিয়ে বিক্রি করে বছর চলার মতো তাদের ব্যবস্থা হতো না। ছোটবেলা থেকেই তিনি অভাব অনটনকে সহ্য করে আসছেন, সংসারের মধ্যেই তিনি এত বড় মুহাক্কিক হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন এবং এত বড় ইমাম হয়েছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে একটা বিষয় হচ্ছে যে আপনার থেকে সুযোগ থাকা জায়গাটি টাকা, সেজন্য আপনি ইলমে দিয়ে শিখছেন সবকিছু আপনার থেকে আপনার পক্ষে। ইনার পক্ষে কিন্তু স্বাভাবিক ছিল না, বাবা মারা গিয়েছেন অল্প বয়সের মধ্যে, আবার এদিকে পরিবারের ভরণ পোষণের একটা বিষয় ছিল, শ্রম করছেন, শস্য খেতে সময় দিচ্ছেন, পাশাপাশি এমন ইলমে দিনের সময় বের করা এর মাঝেও।
চালিয়ে নিবে একটা হলো গিয়ে আমি আমার মাকে আমাকে দেখতে হয়, এবং পরিবার পরিচালনার জন্য আমার ব্যাকগ্রাউন্ড কিছুই নেই, যাই আছে তা দিয়ে মোটামুটি সংসারও চলে না। এখন আমাকে আচ্ছা লেখাপড়ার ধরন কেমন, এটা না যে সাধারণ পিএইচডি করেই একজন কি হয়ে গেল এমনটা নয়। ওনাদের লেখাপড়া ওনাদের ইলেম অর্জন ছিল এমন ভাবে যে কিতাব সামনে আসতো ওই কিতাব হাতছাড়া করতেন না, ওই কিতাবটাই অধ্যয়ন করতেন। কখনো কোন জায়গাতে কোন ব্যক্তি সাধারণ মানুষ এসে প্রশ্ন করে যেন খালি ফিরে না যায়, পাইনি বা জানি না বা আমার চোখে পড়েনি এমন শব্দ যেন না আসে, যে কিতাব নাম শুনছেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলার ব্যাপারে আসছে, যে কিতাবের নাম তিনি শুনছেন যার থেকে শুনুক, যদি কেউ বলতো না অমুক জায়গাতে একটা কিতাব আছে, অমুক লেখক একটা কিতাব লিখেছেন বা অমুক লাইব্রেরিতে একটা কিতাব আছে, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা ওই কিতাবকে খোঁজ করতেন, ওই কিতাবকে নিতেন, অধ্যয়ন করতেন, যতক্ষণ পর্যন্ত ওই কিতাবকে শেষ করতে না পারতেন ততক্ষণ ক্ষান্ত হতো না।
আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসলে জাকিব যে বিষয়টা বলেছেন না দর্শক, এটা কিন্তু খুব সাধারণ বিষয় নয়। এটা কত বলেছেন, আজকাল বর্তমানে যারা ডক্টর হয় মানে পিএইচডি করে, তারা একটা টপিক নিয়ে করে না, মানে তারা এই বিষয় নিয়ে তারা পিএইচডি করছে, তারা এই বিষয় নিয়ে গবেষণা করছে, এটা নিয়ে তাদের পুরো জীবনে দেখা যায় এটার পিছনে একটা সাবজেক্ট একটা টপিক নিয়ে চলে যায়। হ্যাঁ, কিন্তু একটা হচ্ছে যে তাদের সাপোর্টটাকে তারা বিভিন্ন দিক দিয়ে কষ্ট করে যায়। ইমাম আহমদ বিন হাম্বুর রহমতুল্লাহ তাহলে এনার নামের পিছনে আগে ইমাম শব্দটা লেখা না। জাকির ভাই একটা বিষয় বলেছে যে এনারা একটা বিষয় নয়, মানুষ ইনাদের কাছে বিভিন্ন ধরনের অনেক ধরনের বিষয় নিয়ে আসতো, সমাধান দিয়ে দিত। তাহলে এটা তো এমনি তো না, ইনারা এটা নিয়ে অনেক স্টাডি করেছে, বিভিন্ন বিষয় নিয়ে পড়েছেন, বই যা আসতো সামনে সেটা নিয়ে তিনি স্টাডি করেছেন। অর্থাৎ ইনাদের ইলমের সাগর সমুদ্র, যেখানে একটা টপিক নিয়ে পিএইচডি নয় বরঞ্চ হাজারো লক্ষ টপিক নিয়ে, তার আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছে আর এত নিয়ামত এত কিছু হাসিল করেছেন, তার কষ্ট কেমন করেছেন, পরিশ্রম কেমন করেছেন, নিজের পরিবারকে ভরণ পোষণ করা, শস্য কেমন কামাতের যে কামাতের কাজ করা, প্রত্যেকটা কিছু মানে কষ্ট করে ইলমে দিন অর্জন করেছেন, আর আল্লাহ পাকে এত নিয়ামত পেয়েছে যে আল্লাহ পাক ইনাকে একটা মাযহাবের ইমামও বানিয়ে দিয়েছে।
হ্যাঁ, এখানে তার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল।
আচ্ছা,
যেমন আমাদের ঘরে সন্তানরা যদি লেখাপড়ার বয়স হয় তো মা বাবার ইচ্ছা মতো সন্তানকে ভর্তি করানো হয়। মা বাবার ইচ্ছা মতো সন্তানকে ভর্তি করা হয়। সন্তান যদি চায় আমি জামিয়াতুল মদিনায় ভর্তি হব, মা বাবা বলে না মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হব। সন্তান যদি চায় আমি মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হব, মা বাবা বলে না জামিয়াতুল মদিনায় ভর্তি হব। কিন্তু তার ব্যাপারটা একটু ভিন্ন ছিল, তার জন্য একটু প্লাস মানে এটা ছিল, ওই সময়কার ইসলামী বিদ যারা ছিল, মুহাদ্দিস যারা ছিল, তাদের প্রাণ কেন্দ্র ছিল বাগদাদ। পরিবারের লোকের ইচ্ছা ছিল আমার এই সন্তান মাদ্রাসায় পড়বে, ইসলামী জ্ঞান অর্জন করবে, আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা তারও ইচ্ছা ছিল আমি আলিমে দিন হব। আচ্ছা, দুইটা এক হয়ে গেল, পরিবারের ইচ্ছা এবং তার ইচ্ছা, আগ্রহটা একের উপরে আরেক আসলো, প্লাস হয়ে গেল। আচ্ছা, তিনি যে শহরে জন্মগ্রহণ করেন বাগদাদে, ওটা ছিল ইসলামিক সেন্টার, অর্থাৎ ওই জামানায় সকল মুহাদ্দিস মুহাক্কিক যা বলেন না কেন প্রাণকেন্দ্র বলা হয়েছে বাগদাদ,
মানে অন্যান্য শহর থেকে তারা বাগদাদে আসতো এই মদিনা শিকার জন্য,
এবং সেখানে ওলামায়ে কেরামের সংখ্যা বেশি, মুহাদ্দিসদের সংখ্যা বেশি, মুহাজিরদের সংখ্যা বেশি। তো বলা হয়েছে তিনি ছোটবেলা থেকেই যেহেতু ইসলামের শিক্ষা গ্রহণ করেছেন, তাই তিনি মুহাদ্দিসের সান্নিধ্য সেখানে লাভ করেছেন। এরপরে বলা হয়েছে ফিক যারা করেন তাদের, এবং মুফাসসিরগণ যারা আছেন তাদের সবার অর্থাৎ সংস্পর্শ সে সেখানে বাগদাদে পেয়েছেন। ১৭৯ থেকে নিয়ে ১৮৬ পর্যন্ত তিনি বাগদাদ শরীফে হাদিসের জ্ঞান অর্জন করেছেন।
সুবহানাল্লাহ,
১৭৯ থেকে নিয়ে ৮৬ পর্যন্ত, এখানে প্রায় ৭ বছর পর্যন্ত তিনি হাদিসের জ্ঞান অর্জন করেছেন বাগদাদ শরীফে। অর্থাৎ এই ৭টা বছর মুহাদ্দিসদের কাছে গিয়েছেন, মুফাসসিরদের কাছে গিয়েছেন, বড় বড় বিজ্ঞ আলিমে দিন যারা ছিল তাদের কাছে গিয়েছেন শুধু জ্ঞান অর্জন করার জন্য।
সুবহানাল্লাহ,
তাদের প্লাস পয়েন্ট ছিল
এটা। আল্লাহু আকবার, মানে ইলমের সাগরে, ইলমের শহরের মধ্যে রয়েছেন, আর এতটা বছর ইলমের দিন শেখার কাজে তিনি ব্যয় করে দেওয়া, তবে নিজের পুরো জীবনটাই তো ইলমের দিনের সমুদ্রের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু একটা বিষয় দেখেন, জাকির ভাইয়ের কাছে আমরা আবার আসবো ইনশাআল্লাহ। তো এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছিল না দর্শক, এর মধ্যে আসলে এই বিষয়টা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি যে আসলে আমাদের মাঝেও আমরা এমন অনেকে রয়েছি যে আমরা আজকে বলি হুজুর আমাদের ইলমের দিন শেখার সময় নেই, আমাদের আজকে দুনিয়াবি কাজে আমরা আজকে অনেক ব্যস্ত, আমাদের কই দিন ইসলামের জ্ঞান শেখার সময় আছে। হ্যাঁ দেখেন, ইনারা এক তো এটাও বলতে পারতো না যে ইনার তো পরিবারে বরং পোষণ করতে হচ্ছে, ইনার তো খ্যাতকামার করতে হচ্ছে, ইনার তো পরিবারকে চালাতে হচ্ছে, সেজন্য ইনি এগুলো নিয়ে তো পড়ে থাকতে পারতো। আমাদের মধ্যে অনেকে আমরা বলি যে হুজুর আমাদের এই সময় কোথায়, আমাদের চাকরি আছে, আমাদের ব্যবসা আছে, আমরা কি এত সময় পাই যে এগুলাতে সময় দেওয়ার? শিক্ষা তাদের জন্য, ছোট বাবা মারা গিয়েছেন, ঘরের কর্তা কেউ নেই, অল্প বয়সের মধ্যেই নিজের পরিবারকে ভরণ পোষণ করছেন, আর ভরণ পোষণের ধরনটাও কেমন ছিল, খুব কষ্ট অর্জিত টাকা ছিল, খুব কষ্ট অর্জিত জীবিকা নির্বাহের ধরন ছিল, এরপরেও ইলমে দিন অর্জনের জন্য কেমন উৎসাহ ছিল, ইস্তিহা ছিল, যার কারণে বড় হয়ে পুরা একটা মাঝহাবের ইমাম হয়ে গিয়েছেন। তাই আমাদের উচিত ইলমে দিন শেখার জন্য নিজের সময় বের করা, ইচ্ছা থাকলে সব কিছুই আপনার জন্য আসান, সহজ হয়ে যাবে। আপনি সময় দিন, চেষ্টা করুন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা যে যা কিছু আমাদের ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, যে বিষয়গুলো শেখা আমাদের জন্য, আমাদের কমপক্ষে সেগুলোর জন্য শেখার জন্য আমাদের সময় দেওয়া।
সবচেয়ে মজার বিষয় কি কাসেম ভাই, এখন বর্তমান সময়ে ১৬ বছরের যে ছেলেরা আছে,
আচ্ছা আচ্ছা জি,
তাদের অবস্থাটা কেমন,
আল্লাহ,
তাদের চলাফেরার ধরন কেমন, কিন্তু ইমাম হাম্বল রাহমাতুল্লাহি তাআলার ১৬ বছর বয়সের উপরে কোরবান হয়ে যেতে ইচ্ছা হয়। ওই সময়কার বাগদাদের সবচেয়ে বড় মুহাদ্দিস হুসাইন ইবনে বাসির রাহমাতুল্লাহি তাআলা, তার সান্নিধ্যে ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি তাআলা ১৮৩ হিজরিতে, অর্থাৎ প্রায় ৩ বছরের মতো ওই মুহাদ্দিসের কাছে সময় অতিবাহিত করেন ইলম অর্জন করার জন্য। আর ওই সময় তার বয়স ছিল ১৬ বছর। তিনি কি কি শিখছেন দেখেন, ওই মুহাদ্দিস হুসাইন ইবনে বাসির রাহমাতুল্লাহি তাআলা থেকে হজ অধ্যায় এবং তাফসির অধ্যায় এবং বিচার অধ্যায় এর সাথে আরো ছোট ছোট অনেকগুলো বিষয় এই ৩ বছর তার থেকে জ্ঞান অর্জন করেছে। আচ্ছা, তার ব্যাপারে কি বলা হয়েছে মজার বিষয় কাউসার ভাই, ইমাম আহমদ রাহমাতুল্লাহি তাআলা এমন কিছু গুণ ছিল
জি
যে গুণ পৃথিবী জমিনে ওই সময় প্রসিদ্ধ ছিল সবার কাছে, যে ইমাম হাম্বল রাহমাতুল্লাহি তাআলার এই গুণগুলো আছে। তার মধ্যে সবচেয়ে একটা গুণ, তীক্ষ্ণ ও মজবুত স্মৃতি শক্তি তার কাছে।
সুবহানাল্লাহ,
এই জামানায় তাকে শ্রেষ্ঠতম স্মৃতি শক্তির অধিকারী বলা হয়েছে।
আল্লাহ,
এই জামানাতে, যেই জামানাতে আলিমের অভাব ছিল না বাগদাদে, যেই জামানায় যেই সময় মুহাদ্দিসের অভাব ছিল না, ওই জামানায় ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি তাআলাকে বলা হতো যে শ্রেষ্ঠতম স্মৃতি শক্তির অধিকারী।
সুবহানাল্লাহ,
স্মৃতি শক্তি তার কাছে ছিল। তার ব্যাপারে আরো এসেছে, যখন কিতাব অধ্যয়ন করতেন না তিনি, টিচার পড়া দিতেন, শিক্ষক পড়া দিতেন, সে কিতাব নিয়ে আসতো, কিতাব পড়তো, এক পেজ পড়তো, এই পেজটা খুলেছে আর একটা জায়গা রেখে দিত, দ্বিতীয় পেজ পড়তো খুলে রেখে দিত, তৃতীয় পেজ পড়তো খুলে রেখে দিত, পড়া শেষ ওইটা আবার ব্যান্ডিং করে আলমারির মধ্যে রেখে দিত।
আল্লাহ,
আপনি পড়েন আর কিতাব খুলে রাখছেন কেন? ইনি বলে এটা যে একবার পড়ছি আমি দ্বিতীয়বার ধরতে হবে না আমাকে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ,
কেমন স্মৃতি শক্তি মজবুত ছিল তার।
আসল কথা হচ্ছে
ইচ্ছা আর আল্লাহ তাআলার দরবারে দোয়া করা।
আলহামদুলিল্লাহ,
আল্লাহ তুমি আমাকে আলিমে দিন বানাও, আর এমন স্মৃতি শক্তি দান করো যাতে করে যা শিখলাম শরীয়তের জ্ঞান সেটা যেন মনেও রাখতে পারি, আমলও করতে পারি। একটা হলো গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছি, পড়তে তো হবেই, আর এক্সাম তো দিতেই হবে, পাস তো করতেই হবে, যেভাবে সেভাবে বছর পার করতে পারলে, একটা হলো এমন। আর আরেকটা হলো কি, হ্যাঁ আমি শরীয়তের ইলম শিখলাম, সেটাকে ধরে রাখতে হবে, সাধারণ মানুষ যাতে উপকার হয়, উপকার পায় আমার দ্বারা। ইমাম হাম্বল রহমতুল্লাহ তাআলার চেষ্টা কেমন ছিল, স্মৃতি শক্তি কেমন ছিল, আল্লাহ তাআলার দয়া কেমন ছিল, পরিবারের সাপোর্ট কেমন ছিল, এই জন্য তো তিনি
মুখস্থ আর দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হচ্ছে না। বিশেষ করে এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আল্লাহ পাকের দয়া। আমরাও যখন ইলমে দিন অর্জন করি বা যারা মাদ্রাসায় পড়ালেখা করে বা যে কোনো শিক্ষা অর্জন করে, আমাদের মূল বিষয় কতটুকু আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে, আমাদের মূল বিষয় কতটুকু আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আমাদের উদ্দেশ্য স্বাভাবিকতা এটাই থাকে, পড়েছি পরীক্ষা পাশ করতে হবে, দুনিয়াতে টাকা ইনকাম করতে হবে, এতটুকুর মধ্যে শেষ। কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি, আমল করা, হ্যাঁ আল্লাহ পাকের যা শিখছি তার উপর আমল করবো, মানুষের কাছে আমার দ্বারা মানুষ যেন জ্ঞান শিখে, যেন তারা উপকার পায়, এই নিয়তগুলো আমাদের কই রয়েছে আজকে? যার কারণে তো আমাদের মধ্যে বরকত উঠে গিয়েছে, আমরা শিক্ষা অর্জন করলে হয়তো আবার সেটা আমরা ভুলে যাই, সেরকম তীক্ষ্ণ স্মৃতি আর সে শক্তি যেরকম ইমাম হাম্বল রহমতুল্লাহ তাআলার ব্যাপারে শুনলাম সেগুলো আমাদের থেকে আজকে দূরে সরে গিয়েছে। তাই উচিত প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইলমে দিন আমি অর্জন করছি মাদ্রাসায় হোক যেখানে হোক, আমার আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি থাকা উচিত, আল্লাহ পাকের দরবারে দোয়া হওয়া উচিত, যেন আমার দ্বারা মানুষ উপকার পায়, মুমিন বান্দারা উপকার পায়, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি যেন আমাদের থাকে। আল্লাহ পাকের দরবার দোয়া, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মাশাআল্লাহ। শুনছিলাম আরও শুনবো ইনশাআল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলার জীবনের সম্পর্কে। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, আর যেমনটা মাশাআল্লাহ দর্শক কমেন্ট করেছেন মোহাম্মদ সরোয়ার, তিনি কমেন্ট করেছেন আমি ঢাকা বেরকের হসপিটাল থেকে দেখছি, দোয়ার অনুরোধ করছি আল্লাহ পাক আর শিফা দান করুক, যিনি অসুস্থ আল্লাহ পাক তাকে তাড়াতাড়ি সুস্থতা নসিব করুক। এভাবে মোহাম্মদ কামরুল ভাই কমেন্ট করেছেন ইচ্ছে মাদেন ছেলে নাত পড়বার মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক মাশাআল্লাহ। আসুন কিছু কল এড করে নিই, জি কল শুনে নিন।
শরীয়ত সখী ভক্ত বলতেছিলাম মোহাম্মদ ইব্রাহিম খলিল আত্তারি, আমি এটা গাছের ভাগে মানকাবার শুনতে চাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার মোবারক মাস রয়েছে, আমার দর্শক মাশাআল্লাহ ইনার মানকাবার শোনার জন্য অনুরোধ করছেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ। পরবর্তী কল
আব্দুর রাজ্জাক রাজশাহী থেকে বলছি, আমি একটা নাচ শুনতে চাই প্রিয় নবীর কোকিল আমি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আর শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ যারা আপনারা আমাদেরকে কল করছেন এসএমএস করছেন, আল্লাহ পাক আপনাদের কবুল করুক, জি পরবর্তী।
আমি রোশন কাশপুর থেকে, আমি একটা কালাম শুনতে চাই, টাকা নাই পয়সা নাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ, দেখতে থাকুন ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে সম্ভব হলে অবশ্যই আপনাদের অনুরোধ পূরণ করব, জি পরবর্তী কল।
মোহাম্মদ মেহরাজ হোসেন কুমিল্লা থেকে, আমি আপনাদের মালায় কেরামটা দেখছি, আমার অনেক ভালো লাগছে, সাপ্তাহিক দেখার চেষ্টা করি, আপনাদের কথাগুলো খুব ভালো লাগতেছিল, আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় মাদানি চ্যানেল দেখতে পারি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ আপনারা আমাদের কল করছেন এসএমএস করছেন, আল্লাহ পাক আমাদেরকে এভাবে নিজেও মাদানি চ্যানেল দেখে অন্যকেও দেখার দাওয়াত প্রদান করার তৌফিক নসিব করুক, আমিন। অনেক দর্শক আমাদেরকে এসএমএস করেছেন, যেমনটা এক দর্শক এসএমএস করেছেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনাদের অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ পাক আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক, আমিন। দর্শক ইনশাআল্লাহ আমরা আপনাদের যারা কল করছেন এসএমএস করছেন কিছু পর আবার নির্দিষ্ট সময়ে আমরা আপনাদের কল এসএমএস আবার নেওয়ার চেষ্টা করব। আমরা আলোচনা করছিলাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী নিয়ে এবং ইনার যে ইলমে দিন শেখার যে চেষ্টা, ইলমে দিন শিখতে গিয়ে ইনি যে স্ট্রাগল করেছেন, যে কষ্ট করেছেন, সে বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ শুনছিলাম এবং আমরাও সেটা দিকে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের ছিল, যে যত বাধা বিপত্তি আসুক না কেন, যত কষ্ট করার প্রয়োজন, যত পরিশ্রম করার প্রয়োজন হোক না কেন, কেননা পরিশ্রম কষ্ট কারে মুমিন বান্দাকে আল্লাহ পাক পছন্দ করে থাকেন। তাই আমাদের উচিত ইলমে দিন শিখতে গিয়ে যত কষ্ট যত শ্রম দিতে হোক না কেন, আমাদের ইলমে দিন শেখার ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে যেন আমরা দ্বিধাবোধ না করি। সাকিব ভাই আর আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা বিষয়ে কি তুলে ধরবেন?
যখন তিনি এই পৃথিবীতে বেঁচে ছিলেন,
আচ্ছা
হায়াতে মোবারাকাত ছিলেন,
সুবহানাল্লাহ,
তার সুনাম তো চতুর্দিকে ছড়িয়েই ছিল, একতো ইলমে দিনের ব্যাপারে, দ্বিতীয়ত তার শ্রেষ্ঠ স্মৃতি শক্তির ব্যাপারে,
সুবহানাল্লাহ,
এরপরে আরো কয়েকটি গুণ তুলে ধরব যাতে করে আমরা নিজের সন্তানের প্রতি এই বিষয়টা নিয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করি। সেটা হলো তার উল্লেখযোগ্য একটি গুণ ছিল, যে গুণের কারণে তার সুনাম সবদিকে ছড়িয়ে পড়ে, আর সেটা হলো ধৈর্য, দৃঢ়তা এবং কষ্ট সহ্য করা। এটা তার মধ্যে খুবই একটা অন্যতম গুণ ছিল। এগুলো অতি মহান গুণ। এ গুণাবলীর ভিত্তি হচ্ছে ইচ্ছার দৃঢ়তা, সিদ্ধান্তের অটলতা এবং মজবুত মনোবলের উপর হতে পারে। এসব গুণাবলীর কারণে তিনি ইলমের পথে এত কষ্ট সহ্য করতে সক্ষম হয়েছেন তা বলে শেষ করা যাবে না। অর্থাৎ কষ্টগুলো সহ্য করতে পারতেন তিনি এতটাই, আর এ কারণে তিনি অল্প ইলমে সন্তুষ্টি ছিলেন না, অল্প ইলমে সন্তুষ্টি ছিলেন না,
আরো বেশি।
জি, এই এই ব্যাপারটা দেখতে গিয়ে বর্ণনাকারী বলেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা কষ্ট তো সহ্য করতেনি, এটার তো উদাহরণই নেই কোনো। আরো কিছু জানাবো আপনাকে আপনার মাধ্যমে দর্শককে যে তিনি কেমন কষ্ট করতেন। আগে বলি যে তিনি এই অল্প ইলেমে সন্তুষ্ট ছিলেন না, এই বিষয়টা খুবই মজার একটি বিষয় কিতাবের মধ্যে আসছে। তিনি যদি কোন একটা কিতাব পড়তেন,
আচ্ছা,
অধ্যয়ন করতেছিলেন, আর ওই কিতাবটার মধ্যে কিতাবটা পড়তে পড়তে কিন্তু আমরাও তার একটা হাওলা, তার একটা বর্ণনার কিতাব পাই একবারে ওই লাইনের লাস্টে গিয়া, অভ্যাস ছিল যখনই যে কিতাব তিনি অধ্যয়ন করতেন, ওই কিতাব অধ্যয়ন করতে করতে যখনই লাস্টে চলে আসতেন ওটার মধ্যে যেই কিতাবের নামগুলো আসতো তিনি ওই রেফারেন্সের কিতাবগুলো খুঁজতেন।
আল্লাহ,
রেফারেন্সের কিতাব খুঁজে পাওয়া এবং অধ্যয়ন করা এটা এত সহজ
সহজ না।
আপনি বাংলা কিতাবের মধ্যে যে কিতাবের নামগুলো লেখা থাকবেন দেখবেন অনেকগুলো কিতাব উর্দুতে আছে আর অনেকগুলো কিতাব আরবিতে আছে,
অন্য বিভিন্ন ভাষায়,
যে বিভিন্ন ভাষায়। তার জমানায় বেশিরভাগ কিতাবগুলো আরবিতে ছিল, আর তিনি যেহেতু আরবি, আরবি একটা পরিবার থেকে তিনি আসছেন, তিনি সবগুলো কিতাবকে জমা করতেন। অর্থাৎ যখনই যে কিতাবের বর্ণনা আসতো যে এই কিতাব থেকে নেওয়া হয়েছে, ওই কিতাবটা তিনি সংগ্রহ করে নিতেন।
আচ্ছা,
সংগ্রহ করে ক্ষান্ত নয়, শুধু ওই কিতাব মূল কিতাবটা পুরো অধ্যয়ন করতেন তিনি।
সুবহানাল্লাহ,
আর মূল কিতাবটা অধ্যয়ন করেই তিনি এই জ্ঞানগুলো অর্জন করেছেন। এরপর আসি কষ্টের কথা। তার মধ্যে আত্মসম্মানবোধ একটা বিশেষ গুণ ছিল।
সুবহানাল্লাহ,
আত্মসম্মানবোধ কি জিনিস? তিনি যে খাবারের মধ্যে সন্দেহ থাকতো, সন্দেহ যে থাকতো এই খাবারটা আসলে হালাল নাকি হারাম, তিনি রহমাতুল্লাহি তালালাই ওটার কাছেও যেতেন না।
আল্লাহ,
কেমন ছিল তার আত্মসম্মানবোধ? আচ্ছা, আত্মসম্মানবোধের মধ্যে আরেকটা বিষয় আছে, যদি কোনো বাদশাহ, কোনো বড় ব্যক্তিত্বরা কোনো উপহার তাকে দিতেন, তিনি সেটা গ্রহণ করতেন না। এটা বলে নয় কি ওটা মনে হয় হারাম বস্তু, এটা নয়, এটা নয়। তিনি তার আত্মসম্মানবোধ এবং তার যে ইখলাস রয়েছে, তার যে ইখলাস রয়েছে, তিনি এটাকে ভয় পেতেন, আমি এই জিনিসটা গ্রহণ করব যদি এর মধ্যে সন্দেহ থেকে থাকে, এর মধ্যে যদি আমার, আমি যদি এটাকে নিয়ে নেই তো আমার যদি ইবাদতের মধ্যে ঘাটতি চলে আসে বা আমার মন যদি ধোকায় পড়ে যায়, এই বিষয়গুলো চিন্তা করে তিনি কখনো অপরের দেয়া বিষয়গুলো হাতে নিতেন না। সবচাইতে বড় পয়েন্ট আমার, আমি যেটা তুলে ধরতে চাই এখানে কাউসারবে, সেটা হলো গিয়ে আমি শুরুতেই বলছি তার বাবা রেখে যাওয়ার মধ্যে দুইটা জায়গা রেখে গেছিল, একটা হলো ঘর আর একটা হলো কিছু চাষাবাদ করার জমি
রেখে গেছিল।
ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা সারা জীবন হালাল উপার্জন, হালাল খাবার খাওয়ার জন্য তিনি মাত্র সেই ফসলের জায়গার ফসল যতটুকু আসতো ওটা দিয়ে বারো মাস খেয়ে যেতেন। তারপরেও তিনি ওই ফসল যেটা আসতো শুধু ওটাই নিজে গ্রহণ করতেন, বাকি কারো দেওয়াটা নিতেন না। তার ছেলেকে তিনি একবার নসিহত করলেন যে বেটা রাজা বাদশাহ রাজা পাঠায় এটা নেওয়া জায়েজ। তিনি তার ছেলেকে বললেন এটা যাই যেটা তুমি নিতে পারো, কিন্তু তিনি তা থেকে বিরত থাকতেন। কেমন আত্মসম্মানবোধ, কেমন ইখলাসের অধিকারী ছিলেন, আর কেমন গুণাবলী তার মধ্যে ছিল যে তিনি শুধু বাবার রেখে যাওয়া অতটুকু সম্পদ যা থেকে ফসল ফলত এটাই তিনি গ্রহণ করতেন। যতদিন তার মা বেঁচে ছিলেন ততদিন তার মাকে, অর্থাৎ মাকেও দিতেন নিজেও খেতেন। যখন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন ওই সম্পদ, ওই জায়গাটুকু থেকে যতটুকু খাবার আসতো তা শত অতটুকু দিয়ে নিজের জীবন পরিচালনা করতেন।
আল্লাহু আকবার। আসলে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে দেখেন না, ইনারা যখন একটা এত বড় আলেমে দিন তার প্রচার প্রসার হয়েছে না, এত বড় একজন ইমাম, তখন স্বাভাবিকত রাজা বাদশাহ থেকে ইনার জন্য উপহারের অভাব ছিল না, না এরপরেও নিজের কষ্ট অর্জিত পরিশ্রমের টাকার উপরে নির্ভরশীল ছিল,
জি,
অন্যের উপহারের উপর নির্ভরশীল ছিলেন না। এমনও তো হতে পারতো, এনাতে কেন কষ্ট করতে হচ্ছে, এনাতে কেন পরিশ্রম করতে হচ্ছে, মানুষের উপহার দিয়ে তো এনার জীবন জীবিকা নির্বাহ হয়ে যেতে পারতো। আত্মসম্মান বোধ, পরিশ্রম, নিজের কষ্ট করে
আত্মসম্মান বোধের সাথে একটা বিষয় আমি প্লাস করবো, দর্শকদের বুঝতে সহজ হয়। আবার এটাকে তিনি লজ্জাবোধ করতেন না কি নিজের কাজ নিজে করছি, তার জীবনীতে এটাও পাওয়া যায়। কাউসার ভাই তিনি অর্থের বিনিময়ে এমন এমন অভাব তার কাছে চলে আসতো, কখনো কখনো অর্থের বিনিময়ে তিনি রাস্তায় বাহনের কাজ করতে বাধ্য হতেন।
আল্লাহ!
আর ওই সময় তাকে মানুষ মুসলিম উম্মার জন্য ইমাম ডাকত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ!
ইমাম হওয়া সত্ত্বেও এটা তেমন তেমন বিষয় নয়। আচ্ছা, আত্মসম্মান হচ্ছে ওই ব্যাপারে নিতেন যে আমার জন্য এটা হারাম হলো কিনা বা সন্দেহ আছে কিনা, এটা খাওয়াটা ঠিক হবে কিনা, এই বিষয়ে তিনি খেয়াল রেখেছেন। কিন্তু যখন অভাব চলে আসে রাস্তায় বাহনের কাজ করতে তিনি লজ্জাবোধ করেননি, কারণ হালাল উপার্জন করতে তিনি গিয়েছেন। অথচ ওই সময় যিনি তখন তিনি যখন বাহনের কাজ করতেন রাস্তায় যেতেন মাঝে মধ্যে, তখন তাকে ওই জমানায় মুসলিম উম্মার ইমাম মানত মানুষ।
আসলে জাকির বাপ, আপনি যে বিষয়টা নিয়েছেন না, এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই এরকম আরো শত অনুষ্ঠান করলেও এই বিষয়ের আলোচনা শেষ হবে না। আসলে এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আজকে লজ্জা পাই। হ্যাঁ, হারাম ইনকাম করতে আমাদের কোনো লজ্জা নেই,
জি,
কিন্তু সামান্য একটা যদি পরিশ্রমের কাজ হয় তাহলে আমাদের লজ্জা লাগে। আপনি একটা কথা বিষয় বলেছেন যে ইনাকে যে সময়ে মানুষ সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে যে সময় ইনাকে ইমাম ডাকত, ওই সময় পর্যন্ত তিনি কষ্ট করতে দ্বিধাবোধ করেননি, পরিশ্রম করতে দ্বিধাবোধ করেননি, কারণ এনাকে এটি লজ্জা মনে করেননি। কারণ মুসলমান মুমিন কখনো যদি সে এমন জায়গা যায় কিতাবের মধ্যে আসছে না, যে জায়গার মধ্যে আমরা সাধারণ মানুষ লজ্জা মনে করি, সেই জায়গার মধ্যে সে যদি পরিশ্রম করতে যায় তার গুণা এমনভাবে জড়ে যায়, শুকনা গাছের পাতা যেরকম জড়ে যায় সেভাবে তার গুণা জড়ে যায়,
গুণা জড়ে যায়।
এটাকে লজ্জা কিতাবের মধ্যে ইসলামের মধ্যে বলা হয়নি, কিন্তু আমরা আজকে লজ্জা মনে করি যে কি এই পরিশ্রমকে লজ্জা মনে করি,
হালাল উপার্জনকে আমরা লজ্জা মনে করি আর হারামকে আমরা লজ্জা মনে করি না। উদাহরণ সবার, মানুষ চুরি করে, বাটপারি করে, খারাপ কাজ করে, হারাম কাজ, ওপেন হারাম কাজ করে, হারাম ওপেন কাজ করে, লজ্জা পাচ্ছে না। যদি বলা হয় যে হালালটা করো, কিন্তু মানুষের দৃষ্টিতে সেটাকে ছোট মনে হয়,
ছোট মনে হয়,
হালাল আছে
অবশ্যই,
এখানে সে লজ্জাবোধ
করে,
হারামটাকে লজ্জাবোধ করে, কিন্তু হালালটাকে কি হয়ে গেছে দেখেন।
আল্লাহু আকবার! যেটা কিন্তু আমাদের কিতাবের মধ্যে আছে হালাল এবং হারামের বিষয়টা নিয়ে আপনি বললেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব কঠোর ছিলেন।
জি জি জি,
যেই বিষয়টা আসতো না তিনি যেটার মধ্যে তিনি সন্দেহ লাগতো সেই জিনিসটা তিনি গ্রহণ করতেন না, বরঞ্চ সেটার সন্দেহের কারণে কখনো তার কারো কোনো কিছু কি তিনি কি গ্রহণ করেননি, এমন বিষয় তার জীবনের মধ্যে এসেছে। কষ্ট করে সেই ফসলের কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেছে, কিন্তু হালাল হারামের বিষয়ে তিনি কঠোর ছিলেন। আর আজকে আমরা সেই হালাল হারামের কোনো তওয়াক্কাই করি না, কিতাবের মধ্যে আছে যে হালাল হারামের কোনো তওয়াক্কাই করেই না, হারাম দ্বারা সে নিজের পেটকে ভরপুর করছে, তার আসমান জমিনের সকল ফেরেশতা তাকে লানত দিচ্ছে। আপনি যতই ইবাদত করেন না কেন, কিন্তু আপনার ইনকাম হারাম, আপনার খাওয়া হারাম, আপনার পোশাক হারাম, আপনি যতই ইবাদত করেন না কেন না, তাহলে আপনার কোনো কিছু কবুল হবে না। এক বান্দা সে কান্নার উপর কান্না করে যাচ্ছে, কান্নার উপর কান্না করে যাচ্ছে, বলা হচ্ছে তার দোয়া কেন কবুল করা হচ্ছে, আল্লাহ পাক বলছেন তার তো যে পোশাক পরিধান করে সে দোয়া করছে তার পোশাক তো হারামের, তার খাওয়া হারামের, সে যদি কান্না করতে করতে মারাও যায় আল্লাহ পাক বলছেন তার দোয়া আমি কবুল করব না। তাহলে আজকে আমরা যেই হালাল হারামের দিকে একেবারে তোয়াক্কা দিচ্ছি না, করছি না, একেবারে নজর দিচ্ছি না, সেটা কিন্তু আসলে আমাদের জীবনের মূল উদ্দেশ্য, সেটা কিন্তু আজকে আমরা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলার জীবনী থেকে আমরা আজকে শিক্ষা অর্জন করতে পারি। তো আমাদের এই বিষয়ে অবশ্যই আমাদের গভীর দৃষ্টি দেওয়া হচ্ছে যে না, আমাদের ইনকাম, আমাদের টাকা পয়সা যা আমরা আজকে ইনকাম করছি প্রত্যেকটা ক্ষেত্রে হালাল হারাম বিষয়টা যেন আমরা খুবই নজর,
হালাল উপার্জনে যদি মন মানসিকতা না থাকে, না ইচ্ছা যদি না থাকে, তবে এক তো বলবো ইবাদত
জি
কিভাবে কবুল হবে।
আল্লাহ,
ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত বলা হয়েছে হালাল উপার্জন,
জি,
যার পেটের মধ্যে এক লোকমা হারাম যাবে তার 40 দিন ইবাদত কবুল হবে না, বলা
হবে না।
দোয়া কবুলের ব্যাপারে বলা হয়েছে দোয়া কবুল হালাল উপার্জনের পূর্ব শর্ত হয়েছে হালাল উপার্জন, হালাল খাবার খাওয়া। আর যদি কোনো ব্যক্তি চায় যে আমি হালাল খাবো, তবে এটা সম্ভব, অসম্ভবের কিছু নয়। আল্লাহ তাআলা মানুষের জন্য এমন কোনো কিছু অপরিহার্য করেন নাই যেটা মানুষের কষ্ট হবে, এটা কিন্তু কোরআনে পাকের মধ্যে আছে না, আল্লাহ তাআলা মানুষের জন্য অপরিহার্য করেন নাই এটা যেটা মানুষের কষ্ট হবে, ওটাই দিয়েছেন যেটা আমার জন্য সহজ।
মূল কথা হচ্ছে জাকির ভাই, আমরা ইসলামী পরিবেশ থেকে দূরে সরে গিয়ে আজকে দুনিয়াবি গুনাহে ভরা বেদর্মীদের কালচারের পরিবেশে চলে আসার কারণে আজকে আমাদের হালালকে কষ্ট মনে হচ্ছে,
কষ্ট মনে হচ্ছে এমনটাই।
আমরা আজকে মূল ইসলামী পরিবেশ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের আজকে হালাল কি মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে, হারামকে আমাদের সহজ মনে হচ্ছে।
ইমাম হাম্বল রাহমাতুল্লাহি তাআলা, একটা হলো ইখলাস, আত্মসম্মানবোধ। সেখানে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলার দুইটা বিষয় এতটাই পাক্কা ছিলেন তিনি, ইখলাস আর আত্মসম্মানবোধ। তার কাছে প্রায় সময় এরকম উপহার আসত।
আচ্ছা,
অর্থাৎ মাযহাবের ইমাম তিনি, তাকে ভালোবাসা শ্রদ্ধা সম্মান তারাও পাঠাতো। দ্বিতীয়ত ওই জমানায় বড় বড় বাদশাহ যারা ছিল তারাও পাঠাতো, ঠিক আছে। তো তিনি তার কাছে একবার একটা উপহার আসলো।
আচ্ছা,
তো এসে বললেন যে নিয়ে আসছে, সে বলল কি হুজুর, বর্তমান সময় যিনি বাদশাহ আছে তিনি আপনার জন্য উপহারটা পাঠিয়েছে, আপনি মেহরবানি করে আল্লাহর দোহায় এটাকে ফিরিয়ে দিবেন না, এটা গ্রহণ করুন। তো অনেক বিনয় করছে লোকটা নিয়ে আসে, যিনি যদি আপনি না রাখেন তবে যে পাঠিয়েছে সে লজ্জা পাবে বা সে মনে কষ্ট পাবে আপনি রেখে দিয়েছেন। ওর কথাগুলো সব শুনছে। শোনার পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা বললেন, আমার ইচ্ছা হয় কি জানেন, পাহাড়ের ভিতরে ঢুকে থাকি আমি, যাতে আমাকে কেউ দেখতেই না পায়,
আল্লাহ,
আর সেখানে আমার আমার জন্য উপহারও কেউ না পাঠায়,
আল্লাহ।
তিনি বলেন কি, আমি শুরু থেকে এই পর্যন্ত কখনো কারো উপহার গ্রহণ করতাম না। হ্যাঁ, আমি জানি এটা সুন্নাতে রসুল নিতে হবে, কিন্তু আমার ভয় হয় আমি কোনটা নিব, আর নেওয়ার আমি জানি না কিভাবে অর্জন করেছে সে, আর এটা হালাল কিনা আমার সন্দেহ হয়, আমার ভয় হয় এটা খাওয়ার পরে যদি আমার ইখলাস কমে যায়, এটা খাওয়ার পরে যদি আমার ইবাদতে ঘাটতি চলে আসে, আমার অলসতা চলে আসে, আমি ধোকায় পড়ে যাই, এ কারণে আমি গ্রহণ করি না। আমার মনে চায় মাঝে মধ্যে আমি পাহাড়ের গুহায় গিয়ে বসবাস করি, যেখানে কেউ নেই আর আমাকে কেউ দেখবে না, কেউ জানবে না, আর আমার জন্য কেউ পাঠাবেও না।
আল্লাহু আকবার। আসল দর্শক, মূলত বিষয় উপহার গ্রহণ করা এটা নিষেধ না, এটার জন্য আলাদা মাসালা, এটা আলাদা একটা বিষয়। উপহার গ্রহণ করার সুন্নাত মোবারক রয়েছে এবং হালাল হারাম বিষয়ে অনেক কিন্তু কিন্তু মাসালা রয়েছে, কিন্তু মূল বিষয় হচ্ছে ইনার ইখলাস। ইনার মানে ভয় ছিল আমার থেকে যেন দুনিয়ার গিফট এগুলো গ্রহণ করতে, যেন শুধু দুনিয়ার প্রতি যেন আমার মহব্বত যেন জন্মে না যায়, এই উপহারের প্রতি যেন মহব্বত আমার জন্মে না যায়, আল্লাহ পাকের ভয় যেন আমার অন্তরে থাকে, এবং হালাল হওয়ার বিষয় যেন গভীরভাবে তিনি দৃষ্টি দিতেন, যেন না আমার সবকিছু যেন হালালই হয়, এই ভয়টা ইনার মূল শিক্ষণীয় বিষয় আমাদের এই ঘটনাগুলো থেকে। তা আমাদের উচিত যে আমরাও যেন প্রত্যেকটা কিছুর ক্ষেত্রে যা খাচ্ছি যা পরিধান করছি প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমাদের হালাল হারামের বিষয়টা যেন গভীরভাবে আমরা দৃষ্টি দিই। ইনশাল্লাহ জাকির ভাই, আপনার কাছে আমরা আবার আসবো, আর অনেক কিছু শুনবো জানবো ইনশাল্লাহ। অনেক দর্শক আমাদের কল করছেন, এস এম এস করছেন, কারণ আসলে আল্লাহ আল্লাহর জীবনী বলতে গেলে আমরা এরকম হাজারো, আমাদের মতো হাজারো মানুষ বলাতে হাজারো সময় চলে যায়, কখনো বলা শেষ হবে না। এক দর্শক এরকম এস এম এসও দিয়েছে, রাজশাহী উত্তরপাড়া উত্তর রায়পাড়া থেকে এস এম এস দিয়েছে যে সালাম নিবেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তিনি লিখেছেন, একটি কথা না বললেই নয়, কলমের কালি ফুরিয়ে যাবে, খাতার পেজ পেজ শেষ হয়ে যাবে, কিন্তু ওলি আল্লাহদের কথা আমার আত্মার বলে শেষ করা সম্ভব নয়। আসলে এরকম বিষয় যে ওলি আল্লাহদের শান ও মান, ওলি আল্লাহর জীবনের আল্লাহ পাক তাদের কত নিয়ামত দ্বারা গণ্য করেছেন, এগুলো বলা কখনো শেষ হবে না। আল্লাহ পাক আমাদের ওলি আল্লাহদেরকে অনুসরণ করে আমাদের দুনিয়া ও আখিরাত কামিয়াব করার তৌফিক দান করুক। দর্শক ইনশাআল্লাহ আরো শুনবো জানবো, অনেক দর্শক আমাদেরকে নাজ শরীফ বা কালাম শোনার জন্য অনুরোধ করেছে, আমাদের মিহাজ ভাইয়ের দিকে আসবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া
সাল্লাম। Allah 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 Priyo Nobir ko kirami Madina mar bagan taroi dhene mogno thaki kori tari gono gan Allah 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 Nobi 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 Thak shudhu jopone Ache Allah rahmat shoda priyo nobir karone Nobi 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 Thak shudhu jopone আছে আল্লাহর রহমত সদা প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারই ধ্যানে মন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ। আর টিয়া নাই পয়সা নাই কেনে যেতাম, সোনার মদিনা কেনে সেতাম, মনে হতে যে বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যে বল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হয় ফাঁকির মতো ওরাল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যেতাম, সোনার মদিনা কেনে সেতাম, আয় যদি ঐতাম আকাশ তারা, আয় যদি ঐতাম আকাশ তারা, সায় থাকতাম মদিনা মনোয়ারা, সায় থাকতাম মদিনা মনোয়ারা, শোক পাগাই সায় থাকতাম শোক পাগাই সায় থাকতাম স্বপ্ন ফিরাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যেতাম, সোনার মদিনা কেনে যেতাম, ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন দিন দুনিয়া শাদ কুন দিন দুনিয়া শাদ কুন, ইয়া আজম দস্তগীর ইমদাদ কুন ইমদাদ কুন, আউলিয়াদ গর্ব তুমি ইয়া গাউসে আজম দস্তগীর, আউলিয়াদের গর্ব তুমি ইয়া গাউসে আজম দস্তগীর, সুফি গুণের ইমাম তুমি ইয়া গাউসে আজম দস্তগীর, ইমদাদ কুন ইমদাদ কুন আজ বন্দে গম আজাদ কুন, দর্দিন দুনিয়া শাদ কুন দর্দিন দুনিয়া শাদ কুন, ইয়া গাউসে আজম দস্তগীর, ইমদাদ কুন ইমদাদ কুন।
আপনাদের অনুরোধ পূরণ করতে গিয়ে মাশাআল্লাহ আমাদের মিনহাজ বা অসংখ্য আপনাদের অনুরোধকৃত নাস শরীফ পাঠ করেছেন মাশাআল্লাহ, এবং মানকাবত মাশাআল্লাহ অ্যাড করেছেন দর্শক। কিছু কমেন্ট অ্যাড করবো। মোহাম্মদ বিলালউদ্দিন ভাই আমাদের কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি লিখেছেন, আমি নোয়াখালী থেকে বলছি, আপনাদের এই মাদানী চ্যানেল দেখতে খুব ভালো লাগে, দয়া করে আমার মেসেজটা মাশাআল্লাহ পড়ার সৌভাগ্য হলো, আল্লাহ পাক কবুল করুক। আপনি মাদানী চ্যানেল নিজেও দেখেন, এভাবে অপরকে দেখার দাওয়াত প্রদান করেন। এবং আরও লিখেছেন, আমি আপনাদের সাথে মুসাফা করতে চাই, আমাকে যদি বলেন আমি কীভাবে আসবো সায়দাবাদ থেকে। আসলে এই এসএমএসটা পড়ার উদ্দেশ্য এটাই, আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে সুন্নত পড়া ইজতেমা হয়ে থাকে। সায়দাবাদ বলেছেন এটিকে, যদি ঢাকার সায়দাবাদ হয়ে থাকে, আলহামদুলিল্লাহ এখানে সায়দাবাদ আমাদের ফয়জানে মদিনা রয়েছে, এখানে সপ্তাহে সুন্নত পড়া ইজতেমা হয়, এখানে মাদানী চ্যানেল মুবাল্লিগও আলহামদুলিল্লাহ শরীক হয়ে থাকে। কোনো এক সময় ইনশাআল্লাহ আপনারও মুসাফা করার সৌভাগ্য হয়ে যাবে আপনার সাথে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলাম যে দিনই কাজগুলো সাথে শুনতে পারে, ইজতেমা হয়ে থাকে মাদানী কাফেলা, আপনি সফর করুন, ইনশাল্লাহ কোনো এক নেকির কাজের মধ্যে আমাদের ইনশাল্লাহ মোলাকাত হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করুক আমাদেরকে এভাবে নেকির কাজ নিজেও করার, অপরকেও করার, নেকির দাওয়াত দেওয়ার তৌফিক নসিব করুক। আমরা আসলে আজকে আমাদের যে মূল বিষয় ছিল, টপিক ছিল, আলোচনা করছিলাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনার জীবনী নিয়ে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উঠে আসছিল এনার জীবনী থেকে। আসলে আল্লাহর ওলীদের জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কথাই তো আমাদের জন্য শিক্ষণীয়, যা এমনও কিছু তাদের যদি একটা উক্তিকেও যদি আমরা আসলে আপন করে নিই, দেখা যায় আমাদের জন্য দুনিয়া ও আখিরাত কামিয়াবের জন্য যথেষ্ট। কারণ আল্লাহ পাকের ওলীরা তারা সেভাবেই নিজেকে গড়ে তুলেছেন, নিজের নিজেকে আল্লাহ পাকের রাস্তা সেভাবে চালিয়েছেন, বিদায় আলহামদুলিল্লাহ তারা দুনিয়া থেকে গত হয়েছেন, অনেক বছর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত তাদের জীবন নিয়ে আলোচনা করার দ্বারা আমাদের মতো গুনাহগারদের দুনিয়া ও আখিরাত কামিয়াব হওয়ার মাধ্যম বলা হয়েছে। এবং কিতাবের মধ্যে এটাও এসেছে তাদের আলোচনা আমাদের গুনাহের মাধ্যম এবং তাদের আলোচনা আমাদের বরকত পাওয়ার মাধ্যম আলহামদুলিল্লাহ। জাকির হুজুর, আজকে আহমদ বিন হাম্বুর রহমতুল্লাহ তাআলার ব্যাপারে আলোচনা হচ্ছে, তিনি ব্যাপারে আপনি বলছিলেন খুবই সুন্দর বিষয়, তো আর কি বিষয় তুলে ধরবেন এই ব্যাপারে?
যেমন আলা হযরত রহমতুল্লাহি তাআলার কাছে একজন ব্যক্তি আসলো প্রশ্ন করার জন্য, আলা হযরত রহমতুল্লাহি তাআলার মধ্যে এই গুণটা ছিল কি গাম্ভীর্যতা, অর্থাৎ এক আছে না কি বেশি কথা না বলা, যার তার সাথে উত্তর না দেওয়া, এরপরে যতটুকু দরকার ততটুকু বলা, এর সাথে বাড়িয়ে না বলা, তো আল্লাহ হযরতের মধ্যে কিন্তু এই গুণটা ছিল। আল্লাহ হযরতের কাছে একজন ব্যক্তি আসলেন প্রশ্ন করার জন্য, শুধু বললেন হুজুর এই প্রশ্নের উত্তর কি হবে তাও জিতে পারে নাই, এর মধ্যে আল্লাহ হযরত বলে দিয়েছেন অমুক কিতাবের অমুক পৃষ্ঠা অমুক লাইনে অমুক নম্বর লাইনের মধ্যে আপনি এটার উত্তর পেয়ে যাবেন, উত্তর এটা আছে। আল্লাহ হযরত যা বলছেন, যেটি কিতাবের নাম বলছেন, যেটি যত পৃষ্ঠা বলছেন, যত লাইন বলছেন, হুবাহুব গিয়া ওই ব্যক্তি মিলালেন, অর্থাৎ গম্ভীর্যতা মানুষকে এতটা উপরে উঠিয়ে দেয়, এতটা সম্মানিত করে দেয়, সেটা বললে শেষ করা যাবে না। আর এটাও জানি আমরা, যারা বাচাল হয় যেখানে যা প্রয়োজন নাই তাও বলে, যতটুকু দরকার নেই তার চাইতেও বেশি বলে, এভাবে যারা কথা বলতে থাকে তারা অপমানিত বেশি হয় এবং লাঞ্ছনাও বেশি পায়, থাকে না গুনাহ বেশি হয়, মিথ্যা বেশি হয়, গীবত বেশি হয় যারা কথা বেশি বলে। কিন্তু এই সকল আল্লাহওয়ালা ব্যক্তিরা যারা ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি তাআলার ব্যাপারে বলা হয়েছে তার গম্ভীর্যতাও অনেক ছিল, অনেক গম্ভীর্যতা, তিনি বেশি সবসময় কথা বলতেন না, যতটুকু প্রয়োজন ততটুকু বলতেন, না হয়তো নিজের ইবাদতের মধ্যে তিনি ব্যস্ত থাকতেন, না হয়তো অধ্যয়নের মধ্যে তিনি ব্যস্ত থাকতেন। বলা হয়েছে তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর ও শান্ত, তার এ শান্ত প্রকৃতি ও গম্ভীরতার কারণে মানুষ তাকে সম্মান করত, শ্রদ্ধা করত। এই জন্য হাদিসের বাণীর একেবারে হুবাহু মিল, কিতাবের মধ্যে এভাবে মিলে, এই জন্য হাদিসের বাণীর হুবাহু মিল, হাদিসের নমুনা যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে
দেয়। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, আল্লাহর জন্য বিনয় হয় অর্থাৎ শান্ত স্বভাবে হয়, গম্ভীর্য পূর্ণতা হয় আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তাকে বলা হয়েছে সম্মান বাড়িয়ে দেন, তাকে তাকে উপরে উঠিয়ে দেন। ওই সময়ে তার একজন ব্যক্তি কাউসার ভাই, তিনি যখন হায়াতে মোবারাকাতে ছিলেন, জীবনদশায় ছিলেন, ওই সময়কার একজন ব্যক্তি বললেন যে আমি পৃথিবীর অনেক বড় বড় বাদশার কাছে গিয়েছি, অনেক বড় বড় বাদশার কাছে গিয়েছি, তাদের আলাপচারিতাও আমি শুনেছি, তাদের কথা বলার ধরনও আমি দেখেছি, কিন্তু ওই জামানায় অনেক ওলামায়ে কেরামের কাছেও আমি গিয়েছি, তাদের আলাপচারিতাও দেখেছি, তাদের কথা বলার ধরনও দেখেছি, পৃথিবীতে এমন ব্যক্তি আমি আর কাউকে পাই নাই যতটা গম্ভীর্যপূর্ণ ইমাম আহমদ হাম্বল রহমাতুল্লাহি তাআলা ছিলেন, আর এই জন্যই তাকে আল্লাহ তাবারক তাআলা এত সম্মান দিয়েছেন। যদি আমার কথা বলতে হয় শুধু আল্লাহ তাআলার রাসূলের জন্য বলবো, আর যদি চুপ থাকতে হয় তো সেটাও আমি আল্লাহ তাআলার রাসূলের জন্য।
সুবহানাল্লাহ,
তিনি বলেন যে হাদিসের নমুনা এটা, যদি তোমরা যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে দেন, অর্থাৎ তাকে সম্মান বাড়িয়ে দেন, সম্মানিত করেন।
এটা হচ্ছে যে ইনি তো এগুলো মানুষকে বলতেন এবং সাধারণ মানুষরা হাদিস যারা শুনতেন তার প্র্যাকটিক্যালি ইনারা আমলের মধ্যে দেখতে পেতেন,
আমলের মধ্যে দেখতে পেতেন।
জি জি জি, এটাই হচ্ছে মূল বিষয়।
জি জি, এটাই ছিল তার মেইন উদ্দেশ্য। আচ্ছা, এরপরে তার ধীরে ধীরে বয়স বাড়তে লাগলো, অর্থাৎ সে লেখাপড়া শেষ করলো, এরপরে মাদ্রাসার টিচার, কিতাব অধ্যয়ন করা, কিতাব লেখা এবং নিজ সন্তান আদিকে মানুষ অর্থাৎ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। যখন তার সন্তানদের ব্যাপারটা আসলো, তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে তিনি তার সন্তানদেরকে কখনোই দুনিয়াবী শিক্ষার প্রতি আগ্রহী বানাতেন না, আছে না যে বাবা মা সন্তানকে বলে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে,
পাইলট হতে হবে, কিন্তু
অ্যাডভোকেট হতে হবে, হ্যাঁ হতে পারে, আমরা নিষেধ করি না। তবে তার ব্যাপারটা ইমাম মোহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলার ব্যাপারটা আমি তুলে ধরলাম যে তিনি কখনো তার সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যাপারে আগ্রহী বানাতেন না, উৎসাহ প্রদান করতেন না, সবসময় তার সন্তানদেরকে কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস, ইসলাম ও শরিয়াত দিক নির্দেশনা এভাবেই দিয়েছেন সন্তানদেরকে। আর তার সন্তানরাও আল্লাহ তাআলার দয়ায় এক একজন এত বড় বড় আলিমে দীন হয়েছে না, তারাও হাজার কিতাব লিখে গেছে।
সুবহানাল্লাহ, সুবহান। আসলে মূল বিষয় হচ্ছে এটা, দুনিয়াবী শিক্ষা হচ্ছে ওই শিক্ষাটা যেটা হচ্ছে যে গুনাহে পূর্ণ, যেটা বান্দাকে আখিরাত বিমুখ করে দেয়, সেটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। এখানে মূল বিষয় আসলে উঠে এসেছে। আলহামদুলিল্লাহ তারা এমন শিক্ষা শিক্ষিত করত তাদের সন্তানদেরকে যেটা তাদের দুনিয়াকেও কামিয়াব করবে, আখিরাতকেও কামিয়াব করবে। মূল বিষয় আসলে আখিরাত হওয়া হচ্ছে একজন বান্দার। আল্লাহপাক আমাদেরকে এক্ষেত্রে বোঝার তৌফিক দান করুক, কেননা শিক্ষা অর্জনের ক্ষেত্রে এই কথাটা কি জন্য এসেছে, এই জন্য এসেছে যেন আমরা শুধু এমন সন্তানকে শিক্ষা শিক্ষিত না করি যেন সে নিজের মা বাবাকেও এক সময় রেখে ফেলে চলে যায়। এমন শিক্ষা শিক্ষিত করি সে দুনিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার অবশ্যই হবে, পাশাপাশি সে নিজের যা ফরজ ইম ওয়াজিব যা শিক্ষা তার জন্য প্রয়োজনীয় সেগুলো শিখে তার দুনিয়াটাকেও সুন্দর করবে, আখিরাতটাকেও সুন্দর করবে।
দুইটা দিকই যেন একটা মানুষ যদি আমার সন্তানকে দুনিয়াবী শিক্ষা দিতে হয়,
জি
দুনিয়াবী শিক্ষা দিতেই হয়,
জি,
তো আমি তাকে এমন ভাবে গড়ে তুলি সেজন্য ইসলামের শরীয়তের দিকগুলো জানে,
অবশ্যই অবশ্যই।
আমি এটা বলবো না কি ইঞ্জিনিয়ার যে ডিপার্টমেন্ট রয়েছে আমাদের কাউসারে মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের সাথে জড়িত, এখন যদি এটা হয় কি একজন লোক ইঞ্জিনিয়ার হয়েছে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, শরীয়তের হুকুম জানে, হালাল কোনটা হারাম করে এরা পার্থক্য করতে পারে, নিজের জন্য শরীয়তের কোন মাসালা প্রয়োজন কোনটা জরুরি আমার সেটাও যেন কিতাব থেকে সে খুঁজে বের করতে পারে। আর ওই ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার হয় আল্লাহ চাই তার সাথে আরো দশজন ইঞ্জিনিয়ারকে সঠিক পথে দেখা হবে, এটা খারাপ বিষয় নয় কি সে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে, কেন ডাক্তারকে তো শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে,
অবশ্যই
একজন ইঞ্জিনিয়ারকে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, একজন পাইলটকেও শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, এমনটা নয় কি সে পাইলট হলো অ্যাডভোকেট হলো তো তার জন্য শরীয়তের হুকুম দরকার, এমনটা নয়, এটা আমরা বলি না। হ্যাঁ সে তার বিভাগে কাজ করুক কিন্তু শরীয়ত মোতাবেক,
অবশ্যই অবশ্যই।
কিভাবে আমি হারাম উপার্জন থেকে বাঁচতে পারি, কিভাবে আমি সুদ ঘুষের লেনদেন থেকে বাঁচতে
পারি,
আমি কিভাবে অপরের হক রক্ষা করতে পারি, এই বিষয়গুলো যেন একজন মানুষ জানা থাকতে পারে, সে মুসলমান আর সে যে ডিপার্টমেন্টে
হোক না কেন, অবশ্যই তার থেকে এই ইলমগুলো শেখা জরুরি। অনেক ক্ষেত্রে এগুলো ফরজ হয়ে পড়ে যে বিষয়গুলো শেখা, তো আমাদেরকে এই বিষয়ে যে আমি যেই বিভাগে থাকি না কেন আমার থেকে যেই বিষয়গুলো শেখা কোরআনে পাকের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসে যেগুলো শেখা ফরজ, এগুলো শেখা ওয়াজিব, এগুলো শেখা সুন্নাত, তাহলে এই বিষয়গুলো থেকে যেন আমরা গাফিল না হই, এটাই হচ্ছে আমাদের বলার মূল উদ্দেশ্য। আল্লাহ পাক এক্ষেত্রে আমাদের বোঝার তৌফিক দান করে, যেমনটা আজকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলার কথা এসেছে, তো এনার কিছু উক্তি সম্বন্ধে ব্যাপার যদি বলে, এনার একটা উক্তি এরকমই ছিল যে তোমরা যখন কবরস্থানে যাও তখন সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পাঠ করে আপন যে কবরবাসী রয়েছে তাদের উপর ইসালে সওয়াব করো, সওয়াবগুলো আমি তোদের কাছে পৌঁছে দাও, তো এনার একটা বাণী ছিল এটা। তো আসলে এ ব্যাপারে যদি আপনাদেরকে বলি, কেননা কিতাবের মধ্যে আছে এবং হাদিস শরীফের মধ্যে এ ব্যাপারে বর্ণিত এসেছে যে কবরস্থানের মৃতদের অবস্থা পানিতে ডুবন্ত ব্যক্তির মতো, একজন ব্যক্তি সে পানিতে ডুবে যাচ্ছে এখন তার কেউ না কেউ রক্ষা তো করতে হবে, আর রক্ষা করার বা তাকে সহযোগিতা করার একটা মাধ্যম যেরকম কোনো একটা রশি হতে পারে বা কোনো একটা মানুষ তাকে গিয়ে হেল্প করতে পারে, ঠিক সেরকম একজন মৃত ব্যক্তির জন্য তার প্রতিবেশী হতে পারে, তার আত্মীয়স্বজন সকলে, যখন আমরা কোনো কবরের পাশ দিয়ে যাই আমরা যেন এভাবে দুরুদ শরীফ পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে, সূরা ইখলাস পাঠ করে যেন ইসাল করি, কেননা এটা তাদের জন্য অনেক উপকারে আসে। আর তো নিজের আপন পরিবারের আত্মীয় স্বজন হোক, নিজের মা বাবা হোক, নিজের সন্তান সন্তান হোক, যে কোনো কেউ হতে পারে, তাদের জন্য তো আমাদের সবসময় করা উচিত। তো এই বিষয়টা যেন আমরা আমলে রাখি। আসলে যারা আমাদের মা বাবা বা দাদা যাদের মধ্যে আমরা দুনিয়ায় আসার সৌভাগ্য হয়েছে, এত নেকির কাজ করার সৌভাগ্য হচ্ছে, তাদের জন্য যেন আমরা ইসালে সওয়াব হিসেবে তাদের কবরে বা গিয়ে আমরা বেশিরভাগই জরুরি সেটা হতে পারে জুমার সময়, জুমার নামাজ, জুমার দিনের মধ্যে আমরা যেন ইসালে সওয়াবের ব্যবস্থা করি, এবং এরকম দরুদ শরীফ পাঠ করা, কোরআনে পাকের তেলাওয়াত করা সেগুলো যেন আমরা ইসাল করি। তো এটাও একটা মাশাআল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার আমলের মধ্যে ইনার একটা উক্তি ছিল। দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, হয়তো বা আমাদের মাঝে আর 10-15 মিনিট সময় রয়েছে, তো আমরা জাকির ভাই থেকে আরও কিছু শুনবো, জানবো, ইনশাআল্লাহ কিছু কল অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের দর্শক আমাদেরকে SMS দিচ্ছে, যেমনটা এক দর্শক SMS দিচ্ছেন বাগেরহাট থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারকাতু, আমরা প্রতিদিন মাদারিন চ্যানেল দেখি, আমাদের জন্য দোয়া করবেন মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আপনি আমাদের জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা মাদারিন চ্যানেল দেখেন। মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের গৌরব বরকত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া কবুল হবে, আমরা ইনশাআল্লাহ একে অপরের জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন আমাদের সকলের মনে জায়েজ আশা কবুল করেন। দর্শক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনের অনেকগুলো দিক আমরা শুনছিলাম জানছিলাম। তো জাকিবের কাছে আমরা আবার আসবো এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার বিষয়ে যেই আমরা শুনছিলাম যে ইনার আসলে ইলমে দ্বীনের যে একটা মহাসমুদ্র ছিল, ইনি একজন মাঝহাবের ইমাম ছিলেন, সেই ইলমে দ্বীন অর্জনের পিছনে ইনি কত পরিশ্রম করেছেন এবং ইনার জীবনে হালাল হারামের বিষয়টা কতটুকু গুরুত্ব সহকারে এনে নিতেন এবং সেই হালাল হারাম বিষয়কে গুরুত্ব সহকারে নিতে গিয়ে কত মানুষের ইনার থেকেও শিক্ষা নিয়েছেন যে উপহারের বিষয়গুলো বিভিন্ন দিক দিয়ে আলহামদুলিল্লাহ। এবং ইনাদের যে ইনার একটা ইনার চরিত্র যেই গাম্ভীর্যতাপূর্ণ হোক, সেটা হোক আত্মসম্মান বা বিভিন্ন ক্ষেত্র, ইনাদের জীবনীগুলো আসলে আমাদের এরকম ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠান বা বিশেষ করে ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠান নেওয়ার কারণে পিছনে কিন্তু আল্লাহ আল্লাহলীদের এরকম ঘটনাগুলো বলার পিছনে কারণ কিন্তু আমরা আজকে আমাদের সন্তান সন্ততিদেরকে আমরাও আজকে বিভিন্ন আড্ডার মধ্যে বিভিন্ন ঘটনা আমরা বিভিন্ন কিছু বলি, এই সময় যেন এরকম আল্লাহলীদের ঘটনাগুলো কোরআনে পাকে বিভিন্ন ঘটনা আমরা পাই, সাহাবে কেরামদের ঘটনা আমরা পাই, আল্লাহ পাকে নবী রাসূলদের ঘটনা আমরা পাই, এগুলোর জন্য আমরা এভাবে মানুষকে বয়ান করি, মানুষকে বলি, আড্ডার মধ্যে আমরা যেন এগুলো শোনাই, তাহলে একটা বিষয় কি নেককার বান্দাদের আল্লাহ পাকের ওলিদের আল্লাহ পাকের প্রিয় বান্দাদের জীবনী ঘটনা এগুলো শুনলে আমাদের ঈমান তাজা হয়, আমাদের গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, নেকির উৎসাহ আসে এবং গুনাহের মাগফিরাতের একটা মাধ্যম হয়। তাই আমাদের এরকম প্রত্যেকটা আমাদের বৈঠকে প্রত্যেকটা আমাদের ডিসকাশনে যেন এরকম নেককার বান্দাদের আলোচনা আসে। আসলে জাকির ভাই, এই বিষয়ে আপনি কি বলবেন যে দর্শকদের উদ্দেশ্যে যে আমরাও যেন আল্লাহর ওলিদের অনুসরণ করি, আমাদের আসলে এরকম মাদানী চ্যানেলের মতো অসংখ্য অনুষ্ঠান হয়ে থাকে এবং এরকম আল্লাহর ওলিদের অনুষ্ঠান আল্লাহর ওলিদেরকে নিয়ে বিশেষ অনুষ্ঠান করার পিছনেও কিন্তু অনেক কারণ থাকে না?
কারণ থাকে, রাইট। এখানে বলবো দর্শককে যে এক তো আমি নিজে,
জি জি,
আর আমার ভবিষ্যৎ প্রজন্মকে
অবশ্যই
বদ আকিদা থেকে, খারাপ আকিদা থেকে বাঁচানোর উদ্দেশ্যে হলেও যেন আমরা এরকমের আল্লাহওয়ালা ব্যক্তিদের আলোচনা যেখানে হয়, আউলিয়া ইকরামের আলোচনা যেখানে হয়, সাহাবা ইকরামের আলোচনা যেখানে হয়, নবী রাসূলদের আলোচনা যেখানে হয়, কোরআন ও হাদিসের কথা যেখানে হয়, সেখানে যেন আমরা একটু বসি।
অবশ্যই,
এতে করে আমি জানতে পারবো সঠিক কথাগুলো।
অবশ্যই,
আমি জানার পরে আমি আমার সন্তানকেও জানাতে পারবো, আর আমার সন্তান যারা আছে তারাই আমার ভবিষ্যৎ প্রজন্ম, আর তাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়ে যাওয়া এটা আমার
দায়িত্ব,
এটা আমার হক। হ্যাঁ, তো এটা মনে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি বলছিলেন যে এই মাসে আরবে যে মাস চলছে, এই মাসে এই মহান ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা ওরুস মোবারক, তিনি এই মাসে দুনিয়া থেকে বিদায় নেন। তার ব্যাপারে যেহেতু সময়ও আপনি বলছেন শেষের দিকে, তো আমি চেষ্টা করব যে তার ওফাত দিবসটা যে রয়েছে, কিভাবে তার ইন্তেকাল শরীফ হয়েছে এই বিষয়টা দর্শকের সামনে তুলে, হাজার মানুষ আছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলাকে ভালোবাসে আমরা, কারণ তিনি একজন মাযহাবের ইমাম,
সুবহানাল্লাহ,
আল্লাহ আল্লাহর নেক বান্দা। আমাদের জানা উচিত যে তার ইন্তেকাল শরীফটা কিভাবে হয়েছে। আমি মুসলমান হওয়ার পর অনেকে জানি না এত বড় একজন মাযহাবের ইমাম, তার ব্যাপারটা আমাদের জানা উচিত, তাই না? বলা হয়েছে যে আরবি মাসের 2 তারিখ ছিল,
আচ্ছা
জি, বুধবার রাত্রে তিনি অসুস্থ হয়ে পড়েন।
আচ্ছা,
বুধবার রাত্রে তিনি, আরবি মাসের 2 তারিখ আর বুধবার রাত্রে তিনি অসুস্থ হয়ে পড়েন, দীর্ঘ 9 দিন অসুস্থ থাকেন, কোন কিতাবে বলা হয়েছে 7 দিন,
7 দিন, জি জি,
কোন কিতাবে 9 দিনের কথা বলা হয়েছে, কোন
কিতাবে 7 দিন, বিভিন্ন বর্ণনাকারের মতে।
এখানে এটার উদাহরণ আমি দিব, ওই দিনগুলোতে অর্থাৎ এখন থেকে কত শত বছর আগের কথা।
আচ্ছা,
ওই সময় কি মোবাইল ফোন ছিল
না,
টেলিফোন ছিল
না,
চিঠি আদান প্রদান ছিল, হয়তো বা ছিল চিঠি আদান প্রদান, কিন্তু বর্তমান সময়ে যে আপডেট আমরা হই, এখন মারা গেছে তো এখনই সংবাদটা পৌঁছে দিই,
জি জি জি।
এখানে উদাহরণ দেব এটা আমি যে যখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা মারা যান,
আচ্ছা,
মারা যাওয়ার পরে যে লেখকরা বলছেন যে 9 দিন অসুস্থ ছিলেন, তারা মানে দূরে ছিলেন, দূরে থাকার পরে যখন তারা সংবাদ পেয়েছেন মারা গেছে, তো তারা ওই সময় হিসাবে লেখছেন 9 দিন।
আচ্ছা,
আর যারা কাছে ছিলেন তারা কাছে থেকেই দেখছেন এখন মারা গেছে, তো তারা লেখছেন 7 দিন, কারণ তারা 2 দিন পরেই সংবাদটা পেয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করে ফিরে আসছেন,
জি,
ওই মুহূর্তে যারা দেখছেন তারা বর্ণনা করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাকে সবসময় চুল ছোট রাখতেন যেভাবে দেখছেন। আবার যখন 6 মাস পরে কেউ এসে জিয়ারত করছে, তারা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি চুল এইবার আবার ছিল। 1 বছর পরে যারা দেখছেন তারা বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি চুল মোবারক কাত পর্যন্ত চলে আসে, যে যেভাবে দেখছে সে সেভাবে বর্ণনা করছে। এখন সেটা বিশ্লেষণকারী যারা তারা এটাকে সুন্দর বর্ণনা দিয়েছেন, যে যে ব্যক্তি যেমন দেখছেন সে তেমন বর্ণনা করেছেন, আসল রাবি বা যে সবসময় সাথে থাকতেন তার বর্ণনা কি সেটা আমরা উল্লেখ
গ্রহণ করব। জি জি,
ঠিক এই বিষয়টাও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলার বিষয়টাও, তার কাছে যারা ছিলেন তারা তো সঠিক সময় জানেন কখন তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন, প্লাস তার থেকে যারা দুই দিন দূরে তারা দুই দিন পরে খবর পেয়েছেন, তাই না? এই কারণে তাদের ডেটটার মধ্যে এরকমের পার্থক্য হয়ে যায়, হতে পারে এরকম। এখন আসি যে তার যে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তার একজন কাছের লোক তার খেদমতে ছিল, তিনি বলেন সময় সময় তিনি লোকদেরকে সাক্ষাৎ করার জন্য অনুমতি দিতেন, এই যে কয়েকদিন অসুস্থ ছিলেন এর মধ্যে অনুমতি দিতেন মাঝে মাঝে, কারণ সাধারণ মানুষ ভক্তবৃন্দ জমা হয়ে যেত বাড়ির সামনে উঠানে, তো তিনি অনেক সময় অনুমতি দিয়ে দিতেন যে ঠিক আছে সবাইকে ডাকো আমি শুয়ে শুয়ে সাক্ষাৎ করি সবার সাথে, বা আমি চেয়ারে বসে থাকি আমার সাথে সবাই আমাকে জিয়ারত করুক বা আমার সাথে মুসাফা করুক, মাঝে মধ্যে তিনি অনুমতি দিয়ে দিতেন। যেভাবে কেবলা শাইখে তরিকা তামির সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এখন পর্যন্ত এই বয়সে মাঝে মধ্যে অনুমতি দিয়ে দেন যে আজকে ইনশাআল্লাহ তাআলা আমি পূরণ হয়ে যায়। তো দলে দলে মানুষ আসতো আর তাকে সালাম করত, মুসাফা করতে পারতেন না বা মুসাফা করতেন না অসুস্থতার কারণে, শুধু সালাম করতো, তিনি হাতের ইশারার মাধ্যমে সালামের উত্তর দিতেন বা অনেক সময় জবান দিয়েও মুখ দিয়েও সালামের উত্তর তিনি দিয়ে দিতেন, তিনি হাত দিয়ে ইশারা করে সালামের উত্তর দিতেন, তিনি নিরিবিলি থাকতে পছন্দ করতেন।
আচ্ছা,
ঠিক আছে, নিরিবিলি কখন থাকতেন? তিনি ইবাদতের সময় নিরিবিলি থাকতে পছন্দ করতেন, কিন্তু এছাড়া নিরিবিলি থাকতেন না। কারো কাউকে বলতেন তুমি কোরআনে পাকের তিলাওয়াত করো, কাউকে বলতেন তুমি দুরুদ ও সালাম পাঠ করো, আশেপাশে কেউ থাকলে তাদেরকে এগুলো বলতেন, কিন্তু ইবাদতের সময় নিরিবিলি থাকতেন। আর বলা হয়েছে যতদিন তিনি অসুস্থ ছিলেন এক অক্ত নামাজও তিনি মিস করেননি, এক অক্ত নামাজও তিনি কাজা করেননি, যতদিন পারছেন দাঁড়িয়ে নামাজ পড়ছেন, যতক্ষণ শক্তি ছিল দাঁড়িয়ে নামাজ পড়ছেন, যতক্ষণে শক্তি একটু দুর্বল হয়ে গেছে তিনি বসে নামাজ আদায় করছেন, এরপরে যখন আরো অসুস্থ হয়ে গেছেন তিনি বিছানায় শুয়ে নামাজ পড়ছেন, তারপরে আরো অসুস্থ হয়ে গেছেন হাতের ইশারায় তিনি রুকু সেজদা করতে আমি দেখেছি। নামাজও তিনি ছেড়ে দেননি, কাজা করেননি। এরপরে বলা হয়েছে আমি একবার তার জন্য বাসন ধরলাম, আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলে, যদি কেউ পানি পান খায় পানির চিপ ফালায় যে পাত্রের মধ্যে, তো তিনি বললেন আমি ওই পাত্রটা ধরলাম বাসন ধরলাম, তো তিনি যে পানির মুখ থেকে থুতু নিক্ষেপ করেছেন, দুই বর্ণনা দুইটা আসছে, এটাও বলে দিই কাউসেল দর্শক হয়তো বা অন্য বর্ণনা অধ্যয়ন করেছেন, অন্য বর্ণনায় আসছে তিনি প্রস্রাব করছিলেন, প্রস্রাব করছিলেন, আর এক বর্ণনায় আসছেন তিনি মুখের থুতু নিক্ষেপ করছেন। তো তিনি বলেন প্রস্রাব হোক বা থুতু হোক যেটাই হোক সেটার মধ্যে রক্ত মিক্স ছিল, ব্লাড ছিল। তিনি খিদমতে যিনি ছিল তিনি বলেন আমি দ্রুত ডাক্তারকে খবর দিলাম যে হুজুর তো অসুস্থ, হুজুরের থুতুর সাথে রক্ত আসতেছে।
জি,
তো ওই ডাক্তার আসলেন, ডাক্তার এসে যখন পরীক্ষা করলেন ডাক্তার নিজে বললেন যে তিনি ভয়ে পেটের ভিতরে, ভয়ে পেটের ভিতরে তার ছিদ্র হয়ে গেছে।
আল্লাহ,
ভয়ে পেটের ভিতরে তার ছিদ্র হয়ে গেছে, অন্য কোনো রোগ না এটা, ভয়ে তার ভিতরে। ভয় কিসের? এখন ভয় ইমানের হিফাজতের ভয়, আল্লাহ তাআলা দয়া যেন হয়ে যায় তার উপরে, এসব বিষয় না ইন্তেকালের পূর্বে কেমন চিন্তা ভাবনা তার মধ্যে ছিল। ডাক্তার বললো এটা স্বাভাবিক ব্যাপার, এটা এমন কিছু নয়, আল্লাহ তাআলার ভয় তার মধ্যে এত কাজ করে, আল্লাহ তাআলার ভয় তার পেটের ভিতরে ছিদ্র হয়ে গেছে যার কারণে ব্লাড দেখা যায়, রক্ত দেখা যায়। তার তিনি বলেন এটা যে এই রক্তটা যে আমি দেখছি, ডাক্তার বললেন রক্তটা যে দেখছি এটা স্বাভাবিক রোগের রক্ত নয়,
আচ্ছা
এটা আল্লাহ তাআলার ভয় যাদের বের হয় এই রক্তটা আমি দেখতে পাচ্ছি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এরপরে আরো অসুস্থ হয়ে পড়েন তিনি, তো বলা হয়েছে সাত দিন অসুস্থতার পরে তিনি শুক্রবার রাতে তিনি আরো বেশি দুর্বল হয়ে পড়েন এবং শুক্রবার দিন সকালে তিনি দুনিয়া থেকে বিদায় নেন।
আল্লাহ,
যখন দুনিয়া থেকে বিদায় নেন তার মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে আর মানুষ আসা শুরু হয়ে যায়, মানুষ এত জোরে এত চিৎকার করতে লাগলো, মাঠে ঘাটে মানুষ ভরে গেল, কান্নার রোল আকাশ বাতাস ভারী হয়ে উঠলো, পুরো দুনিয়া কেঁপে উঠে, রাস্তাঘাট অলিগলি মানুষের জ্যাম হয়ে যায় তার ইন্তেকালের সংবাদ শুনে। এ ছিল তার শেষ বিদায়ের কিছু করুণ কথা যা অধ্যয়ন করা যায় বা কিতাবের মধ্যে পাওয়া যায়।
মাশাআল্লাহ, আসলে অসংখ্য শিক্ষণীয় বিষয় যে আল্লাহ পাকের ওলিরা তাদের শেষ বিদায়টাও আমাদের জন্য
রেখে যায়।
তারা শেষ সময়ে যে তারা সারা জীবন তো আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ পাককে সন্তুষ্টির জন্য কত কষ্ট করে গিয়েছেন, হ্যাঁ, এবং শেষ সময়ে গিয়েও তারা আল্লাহ পাকের দরবারে কিভাবে তারা দণ্ডায়মান হবে সেই ভয়ে, আপনি বললেন না যে তুতুর সাথে রক্ত বের হচ্ছে, সেই রক্ত ছিল আল্লাহ পাকের ভয়ে কম্পিত নিজের অন্তর ফেটে যাওয়ার মতো কিছু রক্ত। আসলে আল্লাহ পাকের দরবারের যে যতটুকু আল্লাহ পাককে ভয় পাওয়ার একটা মানে এটা হচ্ছে মহব্বতের ভয়, এমন না যে কেউ আমাকে মারবে এছাড়া একটা সব একটা ভয়, একটা মহব্বতের ভয় থাকে না আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাকের ওলিদের অনেক ধরনের ভয় আল্লাহ পাকের ওলিদের জীবনে থেকে আমরা পাই। ঠিক সেরকম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি যেমন শিক্ষা আমার জন্য রেখে গিয়েছেন যে শেষ সময়েও কষ্ট করেছেন, আসলে আমরা স্বাভাবিকত সকলেই দেখি আমরা মানুষের শেষ সময়ে কীরকম হয়, এবং আল্লাহ পাকের ওলিদের বিষয়টা তো আলাদা, কিন্তু আমি ওই বিষয়টা তুলে ধরতে চাচ্ছি যে শেষ সময়ে তাদের অসুস্থতা এই সময়েও ইনার আল্লাহ পাকের ইবাদত থেকে গাফিল ছিলেন না। হ্যাঁ, আল্লাহ পাক এর দরবারে হাজির হবে, আমরাও আজকে সামান্য অসুস্থতার মধ্যে আমাদের অবস্থা কীরকম হয় আমরা নিজেরা জ্ঞাত এ বিষয়ে। তাহলে এখান থেকে কি আমরা শিক্ষা অর্জন করতে পারি না যে আমরা সাধারণ একটু গায়ে জ্বর চলে আসলে, এখন সিজন চেঞ্জ হলে সামান্য একটু হালকা গায়ে জ্বর বা সর্দি কাশি হয়ে গেলেও ঠান্ডা লাগার ভয়ে আমরা নামাজকে কাজা করে দিই, এখন শীতকাল চলে আসছে আমাদের মাঝে তো এখন তো সামান্য ঠান্ডা পানির ভয়ে আমরা ফজরের নামাজ আমাদের চলে যাই। প্রিয় দর্শক, এটা আমাদের কিভাবে আমরা আল্লাহ পাকের দরবারে এর জবাব দিব, যেখানে আল্লাহ পাকের ওলিরা নিজের শরীরের অসুস্থতার মাত্রা এত বেশি হয়ে যাওয়ার পরেও তারা শুয়ে মানে শোয়া থেকে উঠতে পারছে না সেই জায়গাও তারা নামাজকে ছেড়ে দেননি, আর আমরা সামান্য ঠান্ডা পানির ভয়ে নাউজুবিল্লাহ নামাজকে ছেড়ে দিচ্ছি, তাহলে আমাদের কি অবস্থা হবে? তাই ভয় করা উচিত আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক যেন আমাদের পাকড়াও না করে। আল্লাহ পাকের দরবারে কি জবাব দিব যে আল্লাহ ঠান্ডা পানির ভয়ে নামাজ পড়তে পারেন, এটি কখনো প্রশ্নের জবাব হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক দর্শক। তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক যেন আমাদের পাঁচক নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে, এবং আল্লাহ পাকের ইবাদতের ব্যাপারে যে বিষয়টা বলছিলাম, নামাজের ব্যাপারে যে বিষয়টা বলছিলাম, আসলে আমরা মনে করি আমাদের আসলে গুনাহের সমুদ্রে আমরা এত বেশি ডুবে যাওয়ার কারণে কথা না বললেন, শীতকাল এসেছে এটা আসলে ইবাদত মুমিনদের জন্য ইবাদত করার জন্য একটা সিজন বলা হয়েছে, কেননা এই এই সময়ে আপনার
যে ইবাদতে যত কষ্ট বেশি
এবং আপনি রোজা বলেন, দিনের সময়টাও কি খুবই সংকীর্ণ হয়ে গেছে, খুবই অল্প হয়ে গিয়েছে, তাহলে আপনার রোজা রাখারও খুব সহজ হয়ে গিয়েছে, আর ফজরের নামাজের জন্য আমরা অনেকে ঘুমের জন্য তাড়াহুড়ো করে লং টাইম ঘুমাতেও পারছে কোনো কষ্টই নেই, তো ইবাদতের একটা সিজন বলা হয়েছে, আর আমরা সেই মাসটাকে ইবাদত থেকে বিমুখ হয়ে যায় নাউজুবিল্লাহ, এমনকি আরো কত কিছু মানুষ আল্লাহ তাআলা হেফাজত করুক। তাই এটাই অনুরোধ করব আজকের অনুষ্ঠানে যখন যে আল্লাহ পাকের ওলির আলোচনা হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি, এবং না শেষ সময়ের নামাজের যে বিষয়টা বলা হয়েছে আমরা যেন নামাজ আমাদের যেন না ছোটে, আল্লাহ পাকের যা ফরজ আমাদের বলেছে, ওয়াজিব যা রয়েছে, সুন্নত যা রয়েছে যেন আমাদের না ছোটে, আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি তার উপর নিজেও আমল করার তৌফিক দান করুক, এবং অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক নসিব করুক, এবং মাদানী চ্যানেল বাংলা এভাবে নিজেও দেখি অপরকে দেখার দাওয়াত প্রদান করি, আল্লাহ পাক আমাদেরকে নিজেও এই মাদানী চ্যানেল দেখার এবং অন্যকে দেখার দাওয়াত দেওয়ার তৌফিক নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অবশেষে শুকরিয়া জ্ঞাপন করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ ওয়ালা